বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 11 ডিসেম্বর, 26 অগ্রহায়ণ এবং ফার্সি 21 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন এবং বিপ্লবী আনসারুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
মার্কিন সরকার সানার বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের ধারাবাহিকতায় 5 ইয়েমেনি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এছাড়া বাংলাদেশে নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইনের খসড়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
বাংলাদেশে নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। ইতিমধ্যেই জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2020 এর খসড়া তৈরি করেছে কমিশন।
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান মার্কিন উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের আকাশে B-52 বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে তুরস্কের উপর যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতে কৃষকদের বিরুদ্ধে মহামারী আইনে FIR করেছে দিল্লি পুলিশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। মার্কিন সামরিক বাহিনী আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের উপর দিয়ে উড়াউড়ি করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যখন আমেরিকার সামরিক উত্তেজনা চলছে, তখন পেন্টাগন এই পদক্ষেপ নিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, স্বল্প সময়ের নোটিশে দুটি বিমান বার্কডেইল বিমান ঘাঁটি থেকে উড়ে বিরতিহীনভাবে ইউরোপ হয়ে পারস্য উপসাগরের আকাশে টহল দিয়েছে। এ সময় সৌদি আরব, বাহরাইন ও কাতারের কিছু বিমান মার্কিন বোমারু বিমানের সঙ্গে ওড়ে। মার্কিন বোমারু বিমান দেড় দিন ধরে পারস্য উপসাগরের আকাশে উড়েছে বলে একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে NBC নিউজ জানিয়েছে। সেন্টকমের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, বুঝতে হবে যে কোনো আগ্রাসনের মুখে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নেই যারা এত দ্রুত বাড়তি সামরিক শক্তি মোতায়েন করার মতো প্রস্তুত আছে। আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে আমেরিকা। মার্কিন দুই কর্মকর্তা সহ চারটি সূত্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, যে কোনো দিন তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে।
আঙ্কারার উপর নিষেধাজ্ঞা দিলে তুরস্কের সাথে ন্যাটো জোটের দূরত্ব আরও বেশি বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। 2017 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে তুরস্ক $250 কোটি সামরিক চুক্তি করে। এই চুক্তির আওতায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা নিশ্চিত করে। গত বছরের জুলাই মাসে রাশিয়া তুরস্কের কাছে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি চালান সরবরাহ করে, কিন্তু আমেরিকা শুরু থেকেই তুরস্ককে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরুদ্ধে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে মার্কিন F-35 বিমানের দুর্বলতা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই মূলত আমেরিকা তুরস্কের উপরে এই ব্যবস্থা না কেনার জন্য চাপ সৃষ্টি করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে স্বাধীন করার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি। হামাসের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেয়া এক বিবৃতিতে সংগঠনের নেতা মাহের সালা বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড পরিপূর্ণভাবে স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিবৃতিতে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মপরিচয়, মর্যাদা এবং নিজস্ব ভূখণ্ডের কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কোন রকমের দখলদারিত্ব গ্রহণযোগ্য হতে পারে না। মাহের সালা আরও বলেন, ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন করার জন্য এ পর্যন্ত বহু মানুষ আত্মত্যাগ করেছেন এবং ইহুদিবাদী ইসরায়েল সরকারকে এ বার্তা দেওয়া হয়েছে যে তারা তাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে কখনো আপোষ করবে না। তিনি বলেন, 33 বছর আগে আল্লাহর রহমতে আমাদের জনগণ প্রথম ইন্তিফাদায় অংশ নিয়েছিলেন এবং হামাসের জন্ম হয়েছিল। বর্তমান সময়ে ফিলিস্তিনের জনগণ আবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে সামিল হয়েছে এবং একবিংশ শতাব্দীর প্রথম দিকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠেছে। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণের মনোবল ভাঙার ব্যাপারে নিষেধাজ্ঞাসহ সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যার ঘটনার মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়েছে যে শত্রুরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডেইলি নেশনে প্রকাশিত এক কলামে জেনারেল আসলাম বেগ একথা বলেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার ঘটনা ইরানের পরমাণু ইস্যুকে টার্গেট করে নয়, বরং ইসলামী ব্যবস্থাকে টার্গেট করে। জেনারেল আসলাম বেগ মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপকামী নীতিরও বিরোধিতা করেন তার লেখায়। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আরও বলেন, মরহুম ইমাম খোমেনি একসময় বলেছিলেন, আমাদের শত্রুরা ইসলামী ব্যবস্থার ভিত্তির বিরোধী এবং তারা কখনো এই বিরোধিতা বন্ধ করবে না, যা চরম সত্য। জেনারেল বেগ বলেন, ইসলামী ব্যবস্থার শত্রুরা সাদ্দামকে ইরানে আগ্রাসন চালাতে উৎসাহিত করে তুলেছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আরও প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বিএনপির প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চরমভাবে সংকটাপন্ন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপির আশ্রয় প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, এমনটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের উদ্যোগে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করে কেউ পার পাবে না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন চরম সংকটাপন্ন। আজ শুক্রবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। তিনি বলেন, মাওলানা ভাসানী ছিলেন আফ্রো এশিয়া লাতিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হতো বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দাবি। তিনি ছিলেন মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা। ফখরুল বলেন, প্রহসন ও তামাশার নির্বাচন করে গণতন্ত্র বিনাশী উৎপীড়ক শাসক গোষ্ঠী জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করে রেখেছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম তুর্যবাদক মাওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই গণতন্ত্র বিরোধী ফেসিবাদী ও আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হব ইনশাল্লাহ।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের সিংহু সীমান্তের রেড লাইটে কৃষি আইনের বিরুদ্ধে চলমান ধর্ণা অবস্থানে বসা কৃষকদের বিরুদ্ধে মহামারী আইনে এফআইআর করেছে দিল্লি পুলিশ। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের দিল্লি পুলিশ সিংহু সীমান্তের রেড লাইটে থাকা প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআরে সামাজিক দূরত্ব অনুসরণ না করার অভিযোগে মহামারী আইন ও অন্যান্য ধারার আওতায় কৃষকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার এনডিটিভি ওই তথ্য জানিয়েছে। এদিকে চলমান কৃষক আন্দোলন প্রসঙ্গে আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন,
इसलिए जनता के हित में, किसानों के हित में उनको अपने आंदोलन को समाप्त करना चाहिए और वार्ता से, चर्चा से मुद्दों को हल करने का प्रयास करना।
তিনি বলেন, আন্দোলনের ফলে মানুষ সমস্যায় পড়েছেন, দিল্লির মানুষজন সমস্যায় রয়েছেন, এজন্য মানুষের কল্যাণে কৃষকদের স্বার্থে আন্দোলন শেষ করা উচিত এবং সংলাপের মধ্য দিয়ে ওই সমস্যার সমাধান করা উচিত। কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ ১৬ দিন একটানা আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। রাজধানী দিল্লি ও দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে কৃষকরা ধর্ণা অবস্থানের মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সরকার পক্ষ ও কৃষক নেতাদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও ওই সমস্যার সমাধান হয়নি। আন্দোলনরত কৃষকরা ২৯ নভেম্বর লামপুর সীমান্ত থেকে জোর করে দিল্লি সীমান্তে প্রবেশ করেছিলেন এবং সিংহ সীমান্তের রেড লাইটে ধর্ণায় বসেছেন। তখন থেকেই তারা সেখানকার সড়ক অবরোধ করে আছেন। ৭ ডিসেম্বর আলিপুর থানায় পুলিশ কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি, লেবাননের বৈরুতে বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী হাসান দিয়াব এবং তিনজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনেছে দেশটির তদন্ত আদালত। গত আগস্ট মাসের ওই বিস্ফোরণে ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন। বিচার বিভাগের একটি সূত্র গতকাল জানিয়েছে যে এই চারজনের কর্তব্যে অবহেলার জন্য বৈরুত বিস্ফোরণে ২০০-এর বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন এবং এজন্য তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব ছাড়া আর যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আলী হাসান খলিল, সাবেক শ্রমমন্ত্রী ইউসেফ ফেনিয়ানোস এবং সাবেক পরিবহনমন্ত্রী গাজী জাইতের। বৈরুত বিস্ফোরণের পর এই প্রথম কাউকে অভিযুক্ত করার প্রকাশ্য ঘোষণা এল। আগস্টের ওই ভয়াবহ বিস্ফোরণের পর বৈরুত বন্দর একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং দেশটির জনগণের মনে প্রচণ্ড রকমের ক্ষোভ সৃষ্টি হয় যে অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বছরের পর বছর অনেকটা অরক্ষিত অবস্থায় এই বিস্ফোরক উপাদান রাখা ছিল, কিন্তু এই বিস্ফোরক পদার্থের বিপদের কথা জানার পরেও তারা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত নিরাপত্তামূলক পদক্ষেপ নেননি। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোট যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ওই যুদ্ধে আমেরিকার সমর্থন ছিল। এখনও আমেরিকা যুদ্ধ জিয়ে রেখে সৌদি সরকারের কাছে অস্ত্র বিক্রির সুযোগ নিতে চায়। বিস্তারিত প্রতিবেদনটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন সরকার সানার বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের ধারাবাহিকতায় ৫ ইয়েমেনি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর মাত্র 3 মাস পর ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধের 6 বছর পূর্ণ হবে। এই যুদ্ধের কুশীলব বিভিন্ন, একদিকে সৌদি নেতৃত্বাধীন জোট এবং এই জোটের সদস্যরা, ক্ষমতাচ্যুত মনসুর হাদি সরকার এবং তাদের ভাড়াটে বাহিনী, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং তাদের সাথে যুক্ত মিলিশিয়া, অপরদিকে রয়েছে ইয়েমেনের সেনাবাহিনী এবং ইয়েমেনের জনপ্রিয় কমিটি। এই পক্ষগুলো প্রকাশ্যে ইয়েমেন যুদ্ধে জড়িত। আবার এমন কিছু অভিনেতাও আছে যারা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও এই যুদ্ধে তাদের উপস্থিতি সুস্পষ্ট। এই ধরনের অভিনেতাদের অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভূমিকা ছিল এই যুদ্ধ শুরু করার ব্যাপারে সৌদি সরকারকে সবুজ সংকেত দেওয়া। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরবের সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বলেছেন, রিয়াদ ঘোষণা করেছিল যুদ্ধ দ্রুতই শেষ হবে, বেশি সময় লাগবে না। তার এই বিবৃতি থেকে স্পষ্ট হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হল সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্র শস্ত্র সহ সার্বিক লজিস্টিক সহায়তা দেওয়া। এক্ষেত্রে স্বয়ং মার্কিন প্রতিরক্ষা বিভাগও স্বীকার করেছে যে তারা ইয়েমেনে সেনা মোতায়েন করেছে সৌদি সীমান্তের সুরক্ষার জন্য এবং এই জোটকে লজিস্টিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা দেওয়ার জন্য। নিউ ইয়র্ক টাইমস সৌদি ইয়েমেনি সীমান্তে মার্কিন সামরিক কমান্ডোদের উপস্থিতির খবর দিয়ে জানিয়েছে, সামরিক কমান্ডোরা ইয়েমেনের হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্রের ঘাঁটিগুলো শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করার কাজে সহায়তা করছে। এইসব ক্ষেপণাস্ত্র দিয়েই হুতিরা রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা করত। যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হল আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি জোটকে সমর্থন দেওয়া। সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে মানবিক বিপর্যয় ঘটিয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় গত 6 বছর ধরে, বিশেষ করে নিরাপত্তা কাউন্সিলে, সৌদি সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বৈশ্বিক চাপ থেকে সৌদি আরবের বেঁচে থাকার মূল কারণ হল মার্কিন সরকারের ব্যাপক সমর্থন। তারই ধারাবাহিকতায় মার্কিন ট্রেজারি বিভাগ এবার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে 5 ইয়েমেনি পদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য হল ইয়েমেনের জাতীয় মুক্তি সরকারকে বৈধতা না দেওয়া। আসলে নিষেধাজ্ঞার সাহায্যে ওয়াশিংটন ইয়েমেনের রাজনীতিকে প্রভাবিত করে সৌদি জোটের পাশাপাশি ক্ষমতাচ্যুত মনসুর হাদি সরকারকেও সহায়তা করতে চায়। মার্কিন সরকারের আরেকটি টার্গেট হল ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধ অব্যাহত রেখে সৌদি আরবের কাছে আরও বেশি অস্ত্র বিক্রি করা। সুতরাং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণগুলো পর্যালোচনা করলে সহজেই বোঝা যাবে যে ইয়েমেনে যুদ্ধ চাপানোর পেছনে আমেরিকাই দায়ী।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। ইতোমধ্যে জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2020-এর খসড়া তৈরি করেছে কমিশন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে নদী দখল ও দূষণের শাস্তি বৃদ্ধি করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। ইতিমধ্যেই জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2020-এর খসড়া তৈরি করেছে কমিশন। আইনের খসড়ায় নদীর দখল ও দূষণের জন্য সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড বা 5 কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। 2013 সালে নদী রক্ষা কমিশন আইনে এই ধরনের অপরাধের জন্য কোনো শাস্তি নির্ধারিত ছিল না। খসড়া আইনে নদী সংক্রান্ত অপরাধের বিচারের জন্য নদী রক্ষা কোর্ট গঠনেরও বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতামত নেবার পর চলতি মাসের মধ্যে খসড়া আইনটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন নদী রক্ষা কমিশনের কর্মকর্তারা। এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে জানান,
নদী কমিশন গঠন করার জন্য প্রথম আমরা এই দাবি করছিলাম 2008 সালে, সারা দেশে এটা নিয়ে মুভমেন্ট করছি যাতে এক নদী কমিশন করে, সেইটার দাবির প্রেক্ষিতে মজিদ মোর্শেদ সাহেব একটা হাইকোর্টে প্রেরিত করছেন। তখন কিন্তু এই নদী কমিশনের বর্তমান যে চেয়ারম্যান তুলনামূলকভাবে অনেক বেশি কাজ করছে, কিন্তু আইনগত এক্তিয়ারটা কিন্তু খুবই সীমিত রয়ে গেছিল। এখন এই যে নদী কমিশনের যে এক্তিয়ার বৃদ্ধি করা, তো এই জায়গাটায় যখন তাকে ক্ষমতা দেওয়া হবে যে একটা সুপারিশ তুলে তার অন্য সংস্থাগুলো মানতে বাধ্য থাকবে, তখন কিন্তু একটা
পরিবেশ আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ রেডিও তেহরানকে বলেছেন,
নদীর কমিশনের যে বর্তমান প্রচলিত আইন সেটার মাধ্যমে নদী কমিশনকে শক্তিশালী করার সুযোগ নাই। এই কারণে নদী কমিশনের পক্ষ থেকে আইনটা সংশোধন আকারে নতুন করে করার জন্য প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি যে নদী কমিশনের যে নতুন সংশোধনী আইন, যার মাধ্যমে নদী কমিশনকে ক্ষমতায়ন করার সুযোগ সৃষ্টি হবে এবং এটি যদি করা হয় তাহলে নদী রক্ষার জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করা সম্ভব হবে।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যেই আদালত দুটি আদেশ দিয়েছেন। তারা কমিশনকে নদীর অভিভাবক নির্ধারণ করে দিয়েছেন। নদী রক্ষা ও উন্নয়নে কমিশন সব কাজ করতে বাধ্য বলেও আদালত আদেশ দিয়েছেন। তিনি বলেন, নতুন আইনে নদী রক্ষা কোর্ট করার বিধান প্রস্তাব করা হয়েছে, তবে প্রচলিত আদালতেও বিচার চলবে, মোবাইল কোর্টও থাকবে। এর ফলে মামলা নিষ্পত্তিতে গতি আসবে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরান মার্কিন উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের আকাশে B-52 বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে তুরস্কের উপর যেকোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতে কৃষকদের বিরুদ্ধে মহামারী আইনে FIR করেছে দিল্লি পুলিশ। এবার আরও একটি খবর। রাশিয়া জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়ায় তারা অংশ নেবে। গত এক দশকের মধ্যে এই প্রথম অসাধারণভাবে রাশিয়া ন্যাটো জোটের সঙ্গে সামরিক মহড়া চালাতে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের করাচি বন্দরনগরীর কাছে আগামী ফেব্রুয়ারি মাসে ন্যাটো জোটের অংশগ্রহণে আমান 2021 নামে জলদস্যু বিরোধী একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে মস্কো নৌবাহিনী সদস্যদের পাঠাবে। 30 জাতির এই মহড়ায় আমেরিকা, ব্রিটেন, তুরস্ক, জাপান এবং চীনের নৌবাহিনীও যোগ দেবে। এর আগে 2011 সালে স্পেনের পানিসীমায় ন্যাটো জোটের সঙ্গে রাশিয়া সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।